সম্প্রতি বাংলাদেশের টেলিযোগাযোগ বিভাগ একটি কমিটি গঠন করেছে। অনলাইনে আপত্তিকর কন্টেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত একটা সভায় ইন্টারনেটে পর্নোগ্রাফি এবং আপত্তিকর কন্টেন্ট প্রকাশ বন্ধে একটি কমিটি গঠন করা হয় এবং পর্নোগ্রাফি এবং আপত্তিকর কন্টেন্টের পূর্ণাঙ্গ ওয়েব তালিকা প্রস্তুত করে এগুলো বন্ধে কারিগরি প্রস্তাবনা তৈরি করার কথা বলা হয়েছিল। এখন সেই কাজ এগোচ্ছে। টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম তিনি বলেছেন যে যেসব পেজগুলো দেশের ভেতর থেকে জেনারেটেড হচ্ছে সেগুলো র্যান্ডম বন্ধ করবে ISP-র মাধ্যমে। এ বিষয়ে আমি এখন কথা বলছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সাংবাদিক আফসান চৌধুরীর সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এই যে বাংলাদেশ সরকার পর্নোগ্রাফিক সাইটগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং একটা উদ্যোগ নিয়েছে, এটিকে আপনি কিভাবে দেখছেন?
এটা অবশ্যই সাধারণ যোগ্য, কিন্তু এই কাজটা করার সক্ষমতা এবং যোগ্যতা বাংলাদেশ সরকারের প্রযুক্তি বিষয়ক যারা দায়িত্বে রয়েছেন তাদের আছে কিনা সে সম্পর্কে সন্দেহ আছে। সন্দেহ আছে এই কারণে যে বাংলাদেশে যখন বাংলাদেশ ব্যাংকের যে বড় চুরিটা হলো 100 মিলিয়নের মতো, সেই সময় কিন্তু আমাদেরকে অনেক সময় বলা হতো যে আমরা কত নিরাপদে আছি, কিন্তু দেখা গেল যে আমাদের যথেষ্ট দক্ষতার অভাব আছে। ঠিক একইভাবে যখন বাংলাদেশ সরকার ওই ফেসবুকও বন্ধ করেছে দুইবার, তখনও কিন্তু ফেসবুককে পার হয়ে গিয়ে, সাধারণত ওই যে ব্লকেজটা পার হয়ে গিয়ে অল্টারনেট ব্রাউজার দিয়ে অনেকে প্রবেশ করেছে। পৃথিবীর বেশিরভাগ দেশে এই পর্নোগ্রাফি সাইট বন্ধ করাটা বিশাল একটা বড় কাজ। তা আমাদের সরকার সেটা করতে পারবেন কিনা আমি জানি না, সাধু ইচ্ছা সম্পর্কে কোনো প্রশ্ন নাই, তবে তাদের ক্ষমতা সম্পর্কে আমার প্রশ্ন আছে। দ্বিতীয়ত মনে রাখবেন যে প্রায় 30% মোবাইল ফোনের ট্রাফিক কিন্তু পর্নোগ্রাফি সাইটে যায়, এটা কদিন আগে খবরে বের হয়েছে। তো তাহলে তো দেখা যাচ্ছে যে টোটাল ট্রাফিকের 1/3 কমানো এটা ছোট বিষয় না। আর এটা ISP প্রোভাইডার যতজন আছে তাদের সঙ্গে বললে এটা করা যায়, অবশ্যই করা যাবে। গেটওয়ে যারা ব্যবসা করছে, এই গেটওয়ে বন্ধ করার ব্যবসা তো বাংলাদেশে একটা বড় ব্যবসা, এটা তো মোটামুটি অপ্রচলিত ব্যবসা বলে খুব একটা মানুষ জানে না, এটা একটা বড় ব্যবসা বিশেষ করে রাজনৈতিক কারণে। অন্য একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সরকার যখন এটা করতে যাবে তখন সরকার এটা সঠিকভাবে করতে পারবে কিনা এবং ISP-দেরও দক্ষতা আছে কিনা এটা করার, এটা সরকারকে বোঝা দরকার কাজে নামার আগে।
এটা আপনি যথার্থই বলেছেন যে এই কাজটি করা কতটা সম্ভব বাস্তবে সেটা একটা প্রশ্ন, কিন্তু আরেকটি প্রশ্ন হচ্ছে এই কাজটি করা কতটা জরুরি বলে আপনি মনে করেন?
এই কাজটি করাটা খুবই জরুরি, কিন্তু আমি জানি না পৃথিবীর অন্যান্য দেশে কি হচ্ছে। আমি তারানা হালিমের যে কথাটা দেখছিলাম যে 80-70% পারলেও অনেক বড় কাজ হবে, সব পারা যাবে না, তিনি স্বীকার করছেন। এখানে ওয়েবসাইট বন্ধের সক্ষমতা অর্জনের জন্য ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট গেটওয়ে গুলোর সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তা আমার যেটা মনে হয় এইগুলো বেশিরভাগ তো ফ্রি সাইট, এগুলো তো পে ফর সাইট খুব একটা নেই বাংলাদেশে, আমি যেটা শুনেছি। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে যারা আছে তারা মুফতের সাইট গুলো পায়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যে যখনই পে ফর সাইট হয় সেখানে গিয়ে পয়সা পাতে, তা বাংলাদেশের মানুষ তার পয়সা দিয়ে বোধহয় পর্নোগ্রাফি দেখার ওই অর্থনৈতিক ব্যবস্থাটা নাই। তো তাহলে বাংলাদেশের এটা জরুরি এবং এইটার বিরুদ্ধে আমরা যারা শিশুদের যৌন নির্যাতন নিয়ে কাজ করছি আমরা দীর্ঘদিন ধরে এই কথাটা বলছি। কারণ ধরুন বয়স্ক একটা মানুষ যদি 18 বছরের উপরে হয় সে যদি পর্নোগ্রাফি দেখে আমার তো কিছু বলার নেই, আমি তো আইন তো বোধহয় বলতে পারবো না, আমি জানি না বলতে পারবো কিনা। কিন্তু শিশুদেরকে যৌন সম্ভোগের বিষয় নিয়ে অনেক পর্নোগ্রাফি সাইটে, যেটা চাইল্ড পর্নোগ্রাফি বলে, এগুলোকে বন্ধের দাবি জানাচ্ছি আমরা 1998 থেকে। তো এটা 1998 2016 মানে 18 বছর ধরে আমরা দাবি করে আসছি ব্রেকিং দ্য সাইলেন্স এর পক্ষ থেকে, এগুলোকে বন্ধ করো, এগুলোকে বন্ধ করো। ইউনিসেফও এই দাবিটা এনেছে, কিন্তু এতদিন পর্যন্ত তো সরকারের মাথায় এটা যায়নি, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, খুব সাধুবাদ জানাচ্ছি। বড়দের ব্যবহারের সম্পর্কে আমি জানতে চাই না, তবে এটাও আমি মনে করি যে এত সমাজ যখন পাল্টাচ্ছে, আমাদের সমাজটা তো পাল্টাচ্ছে, আমাদের সমাজে আমি মাস্টার মানুষ, আমি আমার ছাত্রছাত্রীদের দেখি, আমার মনে হয় জীবনের যে লক্ষ্য গতি এইগুলোরও সংকট আছে। আমরা শুধুমাত্র আলাদাভাবে বিচ্ছিন্ন ভাবে পর্নোগ্রাফি সাইট বন্ধ করতে পারবো হয়তো, কিন্তু তাতে অন্য কোনো জায়গায় পর্নোগ্রাফি তৈরি হবে, অন্য কোনো জায়গায় লোকে এই পর্নোগ্রাফি সংগ্রহ করবে এবং খাবে। আমাদের যেটার অভাব সেটা হচ্ছে, আমার স্টুডেন্টের কাছ থেকে আমি বুঝতে পারি, তাদের সমাজ থেকে তারা কিছু পাচ্ছে না, তাদের সরকার থেকে কিছু পাচ্ছে না, রাষ্ট্র থেকে কিছু পাচ্ছে না, ভাবনা চিন্তা থেকে কিছু পাচ্ছে না, তারা একেবারেই আত্মকেন্দ্রিক অথবা বড় জোর পরিবার কেন্দ্রিক, কিন্তু পরিবারের সঙ্গে তাদের দ্বন্দ্বটাও বারবার চলে আসছে। এই কারণে আমি জানি যে আমি নিজে ওদেরকে একটা বিষয় গবেষণাটা করাই, ওরা নিজেরাই বলি যে তোমরা বলো তোমরা কি। তো আমি দেখছি যে আমাদের এই নতুন প্রজন্মের মানুষগুলো কিন্তু তারা তারা খুব ভীষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, তারা কে তারা বলতে পারছে না। এমন জনগোষ্ঠীর মানুষই তো আনন্দ লাভ করার চেষ্টা করবে সেই সব জায়গা থেকে যেটা তাকে স্বাভাবিক জীবন দিতে পারে না। তো দ্বিতীয়ত, রাজনীতির অভাবের কারণে বা রাজনৈতিক উদ্দেশ্য সামাজিক প্রকল্পের উদ্দেশ্যের অভাবের কারণে সে আরো ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে। ব্যক্তিকেন্দ্রিক মানুষের মধ্যে যৌন ভাবনা অনেক বেশি থাকে, পশ্চিমটার যেটা খুব ভালো লক্ষণ। আমি পশ্চিমেও যখন ছিলাম আমি তখন এই বিষয়ে দেখেছি। সেই জন্য আমি মনে করি যে এটা কেবলমাত্র জঙ্গি দমনের মতো শুধুমাত্র পুলিশ দিয়ে হবে না।
চাইল্ড সেক্স অ্যাবিউস বা শিশুদের ওপর যৌন নিপীড়ন নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তো আপনি একটু আগে যে প্রসঙ্গটি তুললেন এটি একটি বড় প্রসঙ্গ, এটার জন্য অনেক সময় প্রয়োজন। আপনি বললেন সরকার এবং সমাজের কাছ থেকে আজকের তরুণ প্রজন্ম তেমন কিছু পাচ্ছে না। খুব সংক্ষেপে যদি একটু জানতে চাই এই সাক্ষাৎকারে শেষ করার আগে, যে সমাজ এবং সমাজের কথাই বলি, সরকারের কাছ থেকে মানুষ আজকাল তেমন কিছু আর আশা করে না, সমাজের কাছ থেকে তরুণ প্রজন্ম কি পাওয়া জরুরি?
আমি যেটা মনে করি যে যখন আমি আইডেন্টিটি বলে একটা পেপার ওদের পড়াই আমার ছাত্রছাত্রীদেরকে, যেটা মোটামুটি ওরা নিজেদের উপরে গবেষণা করে, আমি দেখতে পাচ্ছি যে ওদের যেটা দরকার জীবনের একটা লক্ষ্য দরকার, একটা উদ্দেশ্য দরকার। পর্নোগ্রাফি থাকবেই, পর্নোগ্রাফি আমার মনে হয় পুরোটা চলে যাবে না, কিন্তু কতটা সময় ব্যয় করছি সেটা হচ্ছে বিষয়। তো আমি অবস্থাপন্ন, আমার স্টুডেন্টরা, আমি উচ্চ মধ্যবিত্ত কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষ, মোবাইল টেলিফোন যারা ব্যবহার করতে পারে একবারে গরিব মানুষ, তারাও কিন্তু একটা কিছু খুঁজছে যেটা তারা সমাজ থেকে পাচ্ছে না। যে কারণে আপনি খেয়াল করুন, মানে একটা জিনিসে বের হয়ে আসে, এই যে মানুষ যে হিজাব পরে, আমি এটা নিয়ে একটা গবেষণা করছি, হিজাব পরাটা নিয়ে খুব আশ্চর্য হয়ে যাচ্ছে যে যখন তারা বলে আমাদের ভয় লাগে, হিজাব পরলে আমাদের একটু নিরাপদ লাগে। তা আমি মনে করি এই অনিরাপত্তা হলো একটা সূচক, অনেকগুলো সূচক আছে, এই একটা সূচক যে সমাজ তাকে এই জায়গায় নিরাপত্তা দিতে পারছে না, সেই নিরাপত্তাটা মানসিক নিরাপত্তা, এবং এই আগামীটাকে সে দেখতে পাচ্ছে না, আগামীটা দেখতে পাচ্ছে না, আগামীটা নিরাপত্তা দিতে পারছে, সম্পর্কগুলো তৈরি করছে, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, এইরকম একটা অস্থিরতার মধ্যে বসবাস করছে বেশিরভাগ জনগোষ্ঠী। এই বেশিরভাগ জনগোষ্ঠীর জন্য যতক্ষণ না স্বস্তির জীবন আসবে ততক্ষণ পর্নোগ্রাফি দেখা বন্ধ হবে বলে আমি মনে করি না। স্বস্তিবান মানুষ তো এটাকে খুঁজবে না ততটা, হয়তো খুঁজবে, মাঝে মধ্যে খুঁজবে, কিন্তু 30% আপনার ইন্টারনেট ট্রাফিকের যদি 30% পর্নোগ্রাফির দিকে যায় তাহলে আপনাকে চিন্তিত হওয়া আপনার দায়িত্বে, আপনার দায়িত্বের মধ্যে পড়ে। ওই জায়গাটাই দরকার আমার সমাজে, কিছু চেষ্টা দরকার, কিছু কিছু কাজ দরকার যেটা মানুষ বলবে যে হ্যাঁ এটা কাজ, এটা আমার চেয়ে বড় কাজ, আমি এর মধ্যে জড়িয়ে থাকব। মানুষের জীবনে তো বারবার মুক্তিযুদ্ধ আসবে না, আমরা যে মুক্তিযুদ্ধের সময় সবাই জড়িয়ে পড়েছি, তো ওইরকম তো হবে না, কিন্তু ছোট ছোট তো অনেক জিনিস আসা দরকার, সেটা হচ্ছে না কেন সেটা আমাদের দেখা দরকার, আমরা দেখছি না।
আপনি যেহেতু শিক্ষক হিসাবে তরুণ প্রজন্মের সাথে সরাসরি কাজ করছেন, সেই কারণে আপনার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের সংকটগুলো নিয়ে একটা অন্তত আভাস পেলাম এই সাক্ষাৎকারে। আফসান চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ।